অবরোহ তর্কবিদ্যার নিয়ম অনুযায়ী আমরা অনুমানকে দুটো মূল ভাগে ভাগ করতে পারি, মাধ্যম এবং অমাধ্যম। যে অনুমানে একটি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বলা হয় অমাধ্যম অনুমান। এটা তোমরা জানো, আবর্তন, বিবর্তন এবং সম্বন্ধ নির্ণয় এগুলো সবই অমাধ্যম অনুমান। অন্যদিকে যে অনুমানে একের বেশি হেতুবাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান দুটো ভাগে বিভক্ত, নিরপেক্ষ নয় এবং সাপেক্ষ নয়। দুটোই তোমরা 11-12 করে এসেছো, তাও ছোট করে একটু বলে দিই। যেখানে ন্যায় অনুমানে তিনটে হেতুবাক্যই নিরপেক্ষ বাক্য, অর্থাৎ অ্যারিস্টটল বর্ণিত এ, ই, আই, ও এই নিয়ে মিশ্রিত বাক্য, তাদের বলা হয় নিরপেক্ষ ন্যায়, অর্থাৎ আমরা যাকে বলি ন্যায় অনুমান, বারবারা সিলারেন্ট এগুলো। আর যেখানে প্রধান হেতুবাক্য সাপেক্ষ বাক্য, অর্থাৎ প্রাকল্পিক বাক্য বা বৈকল্পিক বাক্য, দ্বিতীয় হেতুবাক্য ওই প্রথম হেতুবাক্যের একটি অংশ এবং সিদ্ধান্ত ওই প্রথম হেতুবাক্যের দুটি অংশের অন্য আরেকটি অংশ, তাকে বলা হয় সাপেক্ষ ন্যায়। যেমন প্রাকল্পিক ন্যায়, বৈকল্পিক ন্যায় এবং বিকল্প ন্যায়, এগুলো সব সাপেক্ষ ন্যায়ের অন্তর্গত। এখন আমাদের আলোচ্য বিষয় হলো নিরপেক্ষ ন্যায় বা সিলজিজম। এখানে তিনটে হেতুবাক্য থাকবে, তিনটে বাক্য থাকবে, তিনটে পদ থাকবে। তিনটে বাক্য প্রধান আশ্রয় বাক্য বা হেতুবাক্য, অপ্রধান আশ্রয় বাক্য বা হেতুবাক্য এবং সিদ্ধান্ত বাক্য। তিনটি পদ হচ্ছে পক্ষ, সাধ্য, হেতু। নিরপেক্ষ ন্যায় গঠন করার প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হল এখানে আগে সিদ্ধান্ত খুঁজে বার করতে হবে। ওপরে দুটো হেতুবাক্য লেখার জায়গা ফাঁকা রেখে ওপরে লিখতে হবে যুক্তি রেলেফ হলো, লিখে দুটো হেতুবাক্য লেখার জায়গা ফাঁকা রেখে নিচে সিদ্ধান্তটা আগে খুঁজে বের করতে হবে। সিদ্ধান্ত চেনার উপায় কী? যখন তিনটে বাক্য পাশাপাশি দেওয়া থাকবে, সেই তিনটে বাক্যের মধ্যে কারণ, কেননা, যেহেতু এগুলোর আগের অংশ সিদ্ধান্ত, অতএব, সুতরাং, সেহেতু এগুলোর পরের অংশ সিদ্ধান্ত। এভাবে সবচেয়ে আগে আমরা সিদ্ধান্ত বাক্য খুঁজে বের করব। খুঁজে বের করে সিদ্ধান্ত বাক্যটার তার্কিক আকার করব, এলএফ করব, লজিক্যাল ফর্ম করব। তারপরে কি করব? সিদ্ধান্ত কেন আগে খুঁজে বের করব? না, সিদ্ধান্তে দুটো পদ থাকে। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ, সাধ্যপদকে বলে, বিধেয় পদকে বলে সাধ্যপদ। পক্ষপদ সিদ্ধান্ত ছাড়া আর যে হেতুবাক্যে থাকবে সেই হেতুবাক্যটাকে লিখতে হবে মাঝখানে, অর্থাৎ এটা হবে পক্ষবাক্য বা অপ্রধান হেতুবাক্য। তাহলে সবার আগে সিদ্ধান্ত খুঁজে বের না করলে আমরা পক্ষবাক্য বা অপ্রধান হেতুবাক্য বা দ্বিতীয় আশ্রয় বাক্যকে বার করতে পারবো না। সিদ্ধান্তে যে বিধেয় পদ থাকে তাকে বলা হয় সাধ্যপদ। সাধ্যপদ সিদ্ধান্ত ছাড়া আর যে বাক্যে থাকবে সেটা লিখতে হবে ন্যায়ের সবচেয়ে ওপরের বাক্যে, অর্থাৎ সেটা হবে প্রধান হেতু বাক্য বা প্রধান আশ্রয় বাক্য বা সাধ্য বাক্য। এখন একটা পদ যেটা দুটো হেতু বাক্যে কমন থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, সেই অনুযায়ী ন্যায়ের সংস্থান তৈরি হয়, তাকে আমরা বলি হেতুপদ। হেতুপদ কোথায় আছে এই অনুযায়ী ন্যায়ের চারটে সংস্থান থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। তোমরা 11-12 দেখে এসেছো প্রথম সংস্থানের আকার উল্টো জেডের মতো, দ্বিতীয় সংস্থান এবং তৃতীয় সংস্থানে পাশাপাশি অর্থাৎ পিঠোপিঠি হেতুপদগুলো অবস্থান করে। আমি যে ছবিটা দিয়েছি সেই ছবি থেকে বিষয়টা পরিষ্কার হবে। এবং চতুর্থ সংস্থান দেখতে সোজা জেডের মতো। অ্যারিস্টটল বর্ণিত নিয়ম অনুযায়ী আমাদের এই আইও এই চার রকম বচনকে মিশিয়ে নিরপেক্ষ ন্যায় 256 রকম মূর্তি হতে পারে। তার মধ্যে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টা। মূর্তি কাকে বলে? না, ওই এই আইও বচনগুলোকে মিশিয়ে দুটো হেতুবাক্য এবং সিদ্ধান্ত তো নিয়ে যে একটা ন্যায়ের গঠন তাকে বলা হচ্ছে ন্যায়ের মূর্তি। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে ন্যায়ের যে গঠন, বচনগুলোকে নিয়ে ন্যায়ের যে গঠন তাকে বলা হচ্ছে ন্যায়ের মূর্তি। বৈধ মূর্তির সংখ্যা কিন্তু 19টা। আমরা যখন ভেনচিত্র শিখব তখন দেখব বৈধ মূর্তির সংখ্যা অ্যাকচুয়ালি 19টা নয়, 15টা, সেটা পরে দেখা যাবে। আপাতত যে ন্যায়টা আমি এখানে দিয়ে দিয়েছি সেই ন্যায়টা গঠনের ক্ষেত্রে একটু বলে দিই। ন্যায়টা রয়েছে সব সাপ ভয়ঙ্কর প্রাণী নয়, সুতরাং কতিপয় ভয়ঙ্কর প্রাণী সরীসৃপ নয়, কারণ সব সাপ সরীসৃপ। এই বাক্যে সিদ্ধান্ত আমি দুটো উপায়ে চিনতে পাচ্ছি, সুতরাং চিহ্ন দেখে, কারণ দেখে। কারণের আগের অংশ সিদ্ধান্ত, সুতরাং এর পরের অংশ সিদ্ধান্ত। অতএব আমাদের কাছে এটা একদম পরিষ্কার, কতিপয় ভয়ঙ্কর প্রাণী সরীসৃপ নয়, এটা হবে সিদ্ধান্ত বাক্য। ওপরে যুক্তির এলেফ হলো লিখে ড্যাশ দিয়ে দুটো হেতু বাক্য লেখার জায়গা ফাঁকা রেখে নিচে আমি সিদ্ধান্ত বাক্যটা লিখলাম। বাক্যটাকে এলেফ করতে হবে, কতিপয় নয় আছে, তার মানে এটা অবচন হবে, কোনো কোনো ভয়ঙ্কর প্রাণী নয় সরীসৃপ। এইবার ভয়ঙ্কর প্রাণীটা হচ্ছে পক্ষপদ, এস, আর সরীসৃপ হচ্ছে সাধ্যপদ পি। তাহলে ভয়ঙ্কর প্রাণী আরেকটা যে বাক্যে রয়েছে সেটা যাবে মাঝখানে। তাহলে দ্বিতীয় হেতু বাক্যটা লিখি, সব সাপ ভয়ঙ্কর প্রাণী নয়, এইটা হবে পক্ষ বাক্য। সবের সঙ্গে নয় থাকলে এলেফ করলে ও বচন হয়, তাহলে ওইটা এলেফ হবে বাক্যটা, কোনো কোনো সাপ নয় ভয়ঙ্কর প্রাণী। তাহলে দ্বিতীয় হেতু বাক্য হলো কোনো কোনো সাপ নয় ভয়ঙ্কর প্রাণী। এবার পড়ে রইল যে বাক্যটা, সেটা যাবে প্রধান হেতু বাক্যে। মিলিয়ে নি, সিদ্ধান্তে সাধ্যপথ সরীসৃপ, সেটা এই বাক্যে যে বাক্যে রয়েছে সেটা যাবে প্রধান হেতু বাক্য। আমার এখানে পড়ে রয়েছে যেটা, সেখানেও কিন্তু সরীসৃপ পথটা রয়েছে, সব সাপ সরীসৃপ, এলেফ করলে পাবো সকল সাপ হয় সরীসৃপ। তাহলে তিনটে বাক্যের আকার কীরকম হলো, যুক্তির আকার কীরকম হলো, সকল সাপ হয় সরীসৃপ, কোনো কোনো সাপ নয় ভয়ঙ্কর প্রাণী, সুতরাং কোনো কোনো ভয়ঙ্কর প্রাণী নয় সরীসৃপ। এইবার দুটো হেতু বাক্য আমি ভালো করে খেয়াল করলে দেখতে পাবো দুটো হেতু বাক্যে একটা পদ কমন। কোন পদটা কমন? উদ্দেশ্যপদ। উদ্দেশ্যপদ যেখানে কমন থাকে, অর্থাৎ আমার এম, আমি যদি ঠিক মতন মূর্তিটা আঁকি, সরি সংস্থানটা আঁকি, তাহলে এম দুটো বাক্যে কমন আছে উদ্দেশ্যর জায়গায়। তাহলে দুটো বাক্যেরই উদ্দেশ্যপদকে জুড়ে দিলে, এম এম যদি সোজাসুজি জুড়ে দিই, আকার নেয় তৃতীয় সংস্থানের। তৃতীয় সংস্থানে কিন্তু এ ও অবৈধ। কেন অবৈধ? কারণ আমাদের এখানে যে বৈধ মূর্তিগুলো দিয়ে দেওয়া আছে, আমি যেগুলো দিয়ে দিয়েছি দেখবে, তার মধ্যে তৃতীয় সংস্থানে এ ও নেই। আগামীকাল তোমাদের ন্যায়ের নিয়মগুলো সব বলবো, যে নিয়মগুলো তোমরা ইলেভেন টুয়েলভে পড়ে এসেছো।